Almeno se ne yansurma, almeno ghisona.
ইসলামের অস্তপ্রায় সূর্যকে যিনি রক্ত দিয়ে পুনরুজ্জীবিত করেছেন, সেই হুসাইনের শাহাদাতের শোক গাথা আজও ভেসে বেড়ায় আকাশে বাতাসে। মহানবীর প্রাণপ্রিয় এই দৌহিত্র ইমাম হুসাইনের গৌরবোজ্জ্বল ত্যাগের চরম পরাকাষ্ঠার স্মরণে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়া তাহিয়াতু ওয়াল ইকরাম الدين بسم الله الرحمن الرحيم ثم لا تسألن يومئذ عن النعيم صلوات محمد وعلى محمد جهتو আমাকে মাসায়েব পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, দুই তিন মিনিট শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করেই আমি মাসাহেবের দিকে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কাছ থেকে নেয়ামতের হিসাব নেবেন, যে নেয়ামত তিনি আমাদেরকে প্রদান করেছেন। অবশ্যই এই নেয়ামতগুলিকে আমাদের জানতে হবে, মারেফাত অর্জন করতে হবে, আর তার জবাবদিহির জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আর যদি এই নিয়ামতগুলিকে আমরা মূল্যায়ন না করি, তাহলে মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কুমাইল ইবনে জিয়াদকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়ায় একটি সেন্টেন্স রয়েছে, আল্লাহুম্মা গফিরলি আয-যুনুবাল্লাতী তাগায়্যারুন নিয়াম। হে আল্লাহ, আমার সেই সব পাপকে ক্ষমা করে দাও যেই পাপের কারণে নেয়ামত পরিবর্তন হয়ে যায়। তাহলে বোঝা গেল যে এমনও পাপ রয়েছে যেই পাপের কারণে নেয়ামত পরিবর্তন হয়ে যায়। আজকে এখানে যারা উপস্থিত তারা সকলেই জানেন আল্লাহ রাব্বুল আলমিন আহলে বাইতে আতহারকে নেয়ামত স্বরূপ আমাদের কাছে পাঠিয়েছেন। তাদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, তাদের সাথেই আমাদের সম্পৃক্ত থাকতে হবে। আর যদি এই নেয়ামতকে আমরা মূল্যায়ন না করি, তাহলে আমরা আকীদাগতভাবে একটি গুনাহ, একটি পাপে লিপ্ত হলাম, এবং এই ধরনের পাপ নেয়ামতকে পরিবর্তন করে দেয়। অর্থাৎ আহলে বায়তে আতহারকে না পেয়ে দেখা যাবে যে এমন কিছু নেতৃত্বর পিছনেই আমাদের যেতে হবে, যেটা হবে খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ। আমাদের এহ কালও যাবে শেষ হয়ে, পরকালও শেষ হয়ে যাবে। সেই নিয়ামত হচ্ছেন আহলে বাইতে আতহার। আল্লাহুম্মা ফির লি আয-যুনুব আল্লাতী তাগায়্যারুন নিয়াম। হে আল্লাহ, সেই সকল গুনাহ থেকে আমাদেরকে মুক্ত রাখো যেটা নিয়ামতকে পরিবর্তন করে দেয়। আজ দেখা যাচ্ছে আমাদের সমাজে জালিম কেও আমরা গুরুত্বপূর্ণ স্থান দিয়ে রেখেছি। সিফিনের যুদ্ধ হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কোন দিকে ছিল। আমরা এখনো কিন্তু মাভিয়া গেরাজিয়াল্লাহ আনহু বলে যাচ্ছি। দেখা যাচ্ছে কারবালা অনুষ্ঠিত হয়ে গেল, কিন্তু আমরা নীরব নীরব ভূমিকা রাখছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি যে আপনারা এই নিয়ামতকে বুঝতে পেরেছেন, এই নিয়ামতকে মূল্যায়ন করতে বসছেন। আর যদি এই নিয়ামতকে মূল্যায়ন করতে পারেন, তাহলে জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য যে নিয়ামত রেখেছেন, সেই নিয়ামত হচ্ছে সেই নিয়ামত যেটা আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়াদের জন্য রেখেছেন, যেটা সিদ্দিকিনদের জন্য রেখেছেন, যেটা শহাদাদের জন্য রেখেছেন, সেটাই আপনাদের জন্য যাদেরকে সালেহীন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বাহিশ প্রদান করবেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই মারফাত আমাদের অর্জন করতে হবে, এই মারফাতকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আজকে যেই ব্যক্তিত্বকে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, একটু আগেই হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন আগায় আওরাই সাহেব যে হযরত আব্বাস আলমবারদারের ওনার যুদ্ধের কিছু দিকটা আপনাদের সামনে তুলে ধরলেন, ওনার শাহাদাতের কিছু দিকটা আপনাদের সামনে তুলে ধরলেন। হযরত আব্বাস আলমবারদার ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামের আপন ভাই, মায়ের দিক দিয়ে সৎ হলেও পিতার দিক দিয়ে মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান, এবং হযরতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার ওয়াসিয়ত ছিল আলী ইবনে আবি তালিবের প্রতি যে আবুল হাসান আমার পরে তুমি অবশ্যই বিয়ে করবা। এবং হযরতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমাকে মানে হযরতে আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম যে বিয়ে করবেন তার থেকে এমন একটি সন্তান দান করো যে সন্তান আমার হুসাইনের কাজে আসে। এবং মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াসসালাম যার সাথে বিয়ে করেছিলেন তার নাম ছিল উম্মুল বানীন। রেওয়ায়েতে রয়েছে যখন তিনি বাসায় প্রবেশ করলেন তো ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে যায়নাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা তারা সকলেই সম্মানে উঠে দাঁড়ালেন। তখন উম্মুল বানীন বললেন যে তোমরা দাঁড়িয়েছো কেন? বলে আপনি মা হয়ে আসছেন। বলে না, তোমরা ফাতেমার সন্তান, তোমরা বাহিষ্টের সর্দার, তোমাদের দাসী হয়ে আমি এই বাসায় এসেছি। সব সময় নিজেকে দাসী মনে করতেন, এবং শুধু তাই না, যখন হযরত আব্বাস আলমবারদার জন্মগ্রহণ করলেন তাকেও শিক্ষা দিলেন যে কোনোদিন নিজেকে ভাই হিসাবে, কোনোদিন নিজেকে সমতুল্য মনে করবা না, কোনোদিন এরকম মনে করবা না যেভাবে হাসান হুসাইন সেভাবে আমি রয়েছি, বরং নিজেকে সবসময় গোলাম হিসাবে এবং মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামকে আকা হিসাবে। দেখা যাচ্ছে যে যখন বিদায় নিচ্ছিলেন মদিনা থেকে তখনও উম্মুল বানীন এই নসিহাতটা করেছিলেন। আর এমন একদিন আসলো 61 হিজরি যখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গী সাথীরা এক একজন করে বিদায় নেওয়া শুরু করলেন। হযরত আব্বাস আলমবারদার এই দৃশ্য দেখছিলেন, বারবার সে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে অনুরোধ করছিলেন যে আকা আমাকে রণাঙ্গনে যাওয়ার অনুমতি দেন, আকা এই কি অবস্থা দেখছি, সকাল থেকে যেইভাবে যেই মাজলুমিয়াদের সাথে আমাদেরকে জীবন দিতে হচ্ছে একবার আমাকে অনুমতি দেন। কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম বারবার এটিই বলতেন যে আব্বাস তুমি আমার এই বাহিনীর সেনাপতি। এক পর্যায়ে যখন কেউই থাকলো না আবার হযরতে আব্বাস আলমবারদার হাত জোড়ে বলছেন আকা আমাকে রণাঙ্গনে যাওয়ার অনুমতি প্রদান করেন, তখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন আব্বাস তুমি নাকি আমার আমার বাহিনীর সেনাপতি। তখন হযরতে আব্বাস বললেন, আকা সেই সৈন্য কোথায় যার সেনাপতি আমি? তারা সকলে তো শহীদ হয়ে গেছে, আমাকে অনুমতি দেন। তখন ইমামে হুসাইন আলাইহিসসালাম বললেন, হ্যাঁ যদি যেতেই চাও তো আগে একটু বাচ্চাদের জন্য পানির ব্যবস্থা করে দাও। আজাদারও এই কথা শোনার সাথে সাথে তিন দিনে তৃষ্ণার্ত বাচ্চারা, এমন একটি আশা তাদের মধ্যে জাগ্রত হয়েছে যে আব্বাস যাচ্ছেন, অবশ্যই পানি নিয়ে আসবেন। ছোট্ট সকিনা, যার বয়স 3 বছর ছিল, ছুটে গেলেন, একটি মশক নিয়ে আসলেন। মশক নিয়ে এসে চাচাকে দিলেন যে চাচা যখন যাচ্ছ যাও তো আমাদের জন্য একটু পানি নিয়ে আসো। আজাদারও যখন মশক নিয়ে হযরত আব্বাস বের হচ্ছিলেন, একটি তলোয়ার সাথে করে নিয়ে নিলেন। তখন ইমামে হুসাইন আলাইহিসসালাম বললেন, আব্বাস তুমি তো যুদ্ধের জন্য যাচ্ছ না, যাচ্ছ পানি আনার জন্য, নিজের ডিফেন্সের জন্য একটি নায়জাই যথেষ্ট, এই তলোয়ার কেন নিয়ে যাচ্ছ? তলোয়ার রেখে দিলেন। আজাদারও ইমামে হুসাইন আলাইহিসসালাম ভালো করেই জানতেন, কিন্তু হযরত আব্বাস এই আশা নিয়ে বসেছিলেন যে পানি নিয়ে আসব, বাচ্চাদের কাছে পানি পৌঁছিয়ে দেব, তারপর হয়তো যাব আবার যুদ্ধের জন্য। কিন্তু এমন দিন যে আসবে যে তিনি আর তাবুতে ফিরে আসবেন না। আজাদারও রেওয়ায়েতে রয়েছে যে হযরত আব্বাস আলমবারদার যখন ঘোড়া নিয়ে রণাঙ্গনের দিকে রওনা দিলেন, তাকে চিনত, তখন ইয়াজিদি বাহিনীরা একবারে সরে গেল, তিনি পানির কাছেই চলে আসলেন। ফরাত নদীতে ঘোড়া নামিয়ে একবার ডেকে বললেন, হে শামের বাহিনীরা, তোমরা আমার উপরে এই পানির নিষেধ করে দিয়েছিলা, কিন্তু দেখো আজ এই ফরাত নদী আমার হাতে রয়েছে, আমার নিয়ন্ত্রণে রয়েছে। তারপরে পানি হাতে তুলেছিলেন, কোনো কোনো রেওয়ায়েতে রয়েছে যে পানি হাতে তোলার পর তিনি মুখ পর্যন্ত আনলেন, কিন্তু না, আমি বলবো সেটাও তিনি করেননি, বরং পানি হাতে নিয়ে বললেন, আজ পানি আমার হাতে এসেছে কিন্তু আমি আমার কানে শুনতে পাচ্ছি সেই সব শিশুদের আওয়াজ যারা বলছে আলাতাস আলাতাস, আমরা তৃষ্ণার্ত রয়েছি। হযরত আব্বাস সেই পানিটা আবার ফরাত নদীতে ফেলে দিয়ে মশক পূর্ণ করলেন। পূর্ণ করার পর একবার তাবুর উদ্দেশ্যে রওনা দিলেন। ওমারে সাদ ডাক দিয়ে বলল, আব্বাসের সাথে যদি কেউ একা একা যুদ্ধ করে কখনোই সফল হবে না, তোমরা চারোদিকে ঝাঁপিয়ে পড়ো। আজাদারও যখন চারোদিক দিয়ে ঝাঁপিয়ে পড়ল, হযরত আব্বাস যুদ্ধ করা শুরু করলেন। ইতিমধ্যে শুনেছেন প্রথমে তার ডাইন হাত কাটা যায়, তিনি মশককে বাম হাতে নিয়ে নেন, আর যখন বাম হাতও কাটা যায় তখন হযরত আব্বাস সেই মশককে তার দাঁত দিয়ে ধরে নিলেন। এবং তারপরেও চেষ্টা ছিল যেই কোনো মূল্যে এই পানি যেন তাবু পর্যন্ত পৌঁছে যায়। মাকাতিলে লেখা রয়েছে, দুই হাত কাটার পর যেইভাবে রক্ত ঝরে যাচ্ছিল, হযরত আব্বাস একবার সন্দ করলেন যে এই পানিটা তাবু পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা। একবার ঘোড়ায় উঠে দেখেছিলেন যে তাবু আর কত দূরে রয়েছে, আরে সেই চিন্তাই ছিলেন যে একবার একটি তীর এসে সেই মশকে লাগে, আর মশক রক্তের সাথে মিশে তার পানি যখন প্রভাবিত হওয়া শুরু হলো, হযরত আব্বাস বুঝতে পারলেন এই অবস্থায় আর তাবুর দিকে গিয়ে কি হবে। একবার নিজের ঘোড়াকে আবার সেই পরাতের দিকে চারোদিক দিয়ে আক্রমণ করলো। যারা আব্বাসের সামনে আসতে পারত না তারাও জানে আর হাত নেই, এইবার আব্বাসের উপরে আক্রমণ করতে আর কোনো বাধা নেই। তারা চারোদিক দিয়ে যখন আক্রমণ শুরু হয়ে যায়, আব্বাস আহত হয়ে এমন এক অবস্থায় আর ঘোড়ায় টিকতে পারেননি, ডাক দিয়ে বললেন, ইয়া মাওলা হা দেখনি, হে আমার মাওলা আমার সহযোগিতায় আসেন। জানি না মাকাতিল লিখেছে কোনোভাবে ইমামে হুসাইন নিজেকে হযরত আব্বাসের কাছে নিয়ে গেলেন। যখন নিয়ে যান তখন দেখেন আব্বাস এমন এক অবস্থায় কিছুক্ষণের মধ্যেই বিদায় নেবেন। একবার হযরত আব্বাস যে ইমামে হোসেন জিজ্ঞাসা করলেন যদি কোনো ওসিয়ত থাকে তাহলে করতে পারো, বলে হে আকা হে আকা, আমার দুইটি ওসিয়ত রয়েছে, এক হচ্ছে আমার লাশ আপনি তাবুতে নিয়ে যাবেন না, কেন আমি সখীদের দিকে ওয়াদা করে আসছিলাম যে পানি নিয়ে আসবো কিন্তু পানি নিতে পারিনি, তাই আমি লজ্জিত, আকা আমার লাশ তাবুতে নেবেন না। আব্বাস তোমার দ্বিতীয় ওয়াসিয়ত কি? বলে আকা আমি শুনেছি আরবরা যুদ্ধে যারা পরাজিত হয় তার লাশকে ঘোড়ার টাপে পিষ্টু করে দেয়, এ আকা যদি আপনার লাশকে পিষ্টু করার তাদের প্ল্যানিং হয়ে থাকে এখনই তাদের বলে দেন আমার মাওলাকে ছেড়ে দিও, মাওলার লাশের পরিবর্তে আমার লাশকে ঘোড়ার টাপে পিষ্টু করবা। আজরকম আল্লাহ। কিন্তু তারপরে ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আব্বাস তোমার ওসিয়ত সম্পূর্ণ হয়েছে কিন্তু একটা ওসিয়ত আমারও রয়েছে, শেষ মুহূর্তে সেটা পূরণ করো, সারাটা জীবন আমাকে আকা বলেছ, একবারও ভাই বলে ডাকোনি, একবার ভাই বলে ডাকো। আরে তখন হযরত আব্বাস একবার ইয়াকরিকনি ভাই বলে ডাকলেন আর সেই মুহূর্তে এই দুনিয়া থেকে বিদায় নিলেন। ইমামে হুসাইন কোমরে হাত রেখে জমিনে কারবালায় বসে গেলেন, বললেন আলান ইনকাসারা জাহরি, হে আব্বাস তোমার বিদায় নেওয়াতে আমার কোমর ভেঙে গেল। আজাদার সেই ইসলামের পতাকা আলম নিয়ে ইমামে হুসাইন আব্বাসকে ছেড়ে তাবুর উদ্দেশ্যে রওনা দিলেন। ছোট ছোট বাচ্চারা তাবুর দরজায় দাঁড়িয়েছিল, একবার যখন আলমকে দেখে বিবি সাকিনা ডাক দিয়ে বলেন হে শিশুরা যাও পাত্র নিয়ে আসো, দেখো আমার চাচা আসছে, ওই যে আলম দেখা যাচ্ছে এই যে পানি নিয়ে আসছে। কিন্তু যখন ইমামে হুসাইন আসলেন আর আব্বাস আসেননি, তখন জিজ্ঞাসা করছেন, সাকিনা বলছেন আমার চাচা কোথায়, আমার চাচা কোথায়, হে শিশুরা আরে তোমরা পাত্র ফেলে দাও, আমার চাচা আর ফিরে আসবেন না। আজরকম আল্লাহ। তখন সকলেই বুঝতে পারলো যে আর চাচাও নেই, আমরা অতৃষ্ণাক্ত থেকে
গেলাম।
رزن بقضائه وتسليما لأمره سيعلم الذين ظلموا أي منقلب ينقلبون হে রব্বুল আলামিন আমাদেরকে সারা জীবন আহলে বাইতে আতহারের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন আমাদের হায়াত মাল হুসাইন, হে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতেও মাল হুসাইন থাকার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম।